1.5 miniature Happy screams just for you. Happy girls who like Chevy. Happy screams just for you.
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি, আর এই মুহূর্তে আপনাদের সাথে হাজির হলাম নতুন একটা এপিসোড নিয়ে। এবং আপনারা সবাই জানেন যে আমরা 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবার সেলিব্রেশনের এই বিশেষ আয়োজনে স্পেশাল গেস্টদের হাজির করেছি। এবং আমাদের সঙ্গে আজকে আছেন সাবিত, সিফাত, রাব্বি এবং হাফেজ মাইনুদ্দিন ভাই। হাফেজ মাইনুদ্দিন ভাই এই মুহূর্তে আবার একটু বেরিয়ে গেলেন, আমি বুঝতে পারলাম না যে কি হলো। রাব্বি যদি একটু সঙ্গে আছেন, যেহেতু রাব্বি নিশ্চয়ই কমিউনিকেট করবেন। আপনারা সবাই জানেন যে যেখানে ভূতের ভয়, যেটা হচ্ছে রাব্বি প্রত্যেক সপ্তাহে আমাদের জন্য অ্যারেঞ্জ করেন, সেই শোটার বদলে আমরা আজকে আসলে স্পেশাল কিছু এপিসোড চালাচ্ছি। হাফেজ মাইনুদ্দিন ভাইকে আমরা আবার পেয়ে গেছি, তিনি আবারও জয়েন করেছেন। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখন সত্যি কথা বলতে যেটা আমরা আজকের শো শুরু করব, তবে তার আগে আমরা একটু আপনাদের সবার অনুমতি নিতে চাই যে আমরা আমাদের যে প্রমোটার এই মুহূর্তে আমরা 1.5 মিলিয়ন সেলিব্রেশনের জন্য বানিয়েছিলাম সেটা একটু সবাইকে দেখাতে চাই। চলুন একবার সবাই দেখে আসি। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ পর্যন্ত উপভোগ করার জন্য আমাদের এই সপ্তাহের যে প্রমোটা সেটা। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে সাবিত, সিফাত, গোলাম রাব্বি এবং হাফেজ মাইনুদ্দিন সাহেব। হাফেজ মাইনুদ্দিন সাহেব, প্রথমে আপনার কাছে একটু আসি, আমরা ঘটনায় যাব, তবে তার আগে সবার সাথে একটু মানে শুভেচ্ছা বিনিময়টা করে সেরে ফেলি। হাফেজ মাইনুদ্দিন ভাই কেমন আছেন, আপনি কি অবস্থা? জি। এবং হাফেজ মাইনুদ্দিন ভাই খুব ব্যস্ত ছিলেন, বিশেষ করে ঈদে মিলাদুন্নবী, এবং তারপরে তিনি আবার আমাদের সাথে জয়েন করেছেন। থ্যাংক ইউ সো মাচ, আমরা আপনার সাথে পরে কথা বলছি। আমাদের সঙ্গে আছেন সাবিত, সিফাত। সাবিত, সিফাতের মধ্যে সিফাতের ঘটনা আজকে যাবে। সিফাত, শুধুমাত্র এইটুকু যদি একটু বলতেন যে এই ঘটনাটি আপনি কোথা থেকে কিভাবে সংগ্রহ করেছেন। সিফাত, আপনাকে আনমিউট করে কথা বলতে হবে। ওকে, প্রবাবলি সিফাত আমাদের শুনতে পাচ্ছেন না।
আসসালামু আলাইকুম ভাইয়া।
হ্যাঁ হ্যাঁ, ওয়া
হ্যালো, আসসালামু আলাইকুম।
হ্যাঁ, আমার প্রশ্নটা ছিল যে এই যে স্টোরিটা আজকে আমরা আজকে যেটা শোনাবো সেটা আপনি কোথা থেকে পেয়েছেন, কার মাধ্যমে? এই স্টোরিটা আপনার না, কি একজন পাঠিয়েছেন, তার পরিচয়টা কি একটু বলা যাবে?
জি ভাইয়া,
আমরা সিফাতের কথা বুঝতে পারছি না। আচ্ছা, আমরা পরে ফিরে আসবো, কারণ আমরা শো দেরি হয়ে যাচ্ছে। আমরা যেটা করি, আমরা সরাসরি আমাদের আজকের মূল ঘটনায় যাই, তবে তার আগে একটু গোলাম রাব্বির কাছে যেতে চাই, সাবিতের কথা শুনবো, কারণ সাবিতের স্টোরি আজকে নেই, সাবিতের স্টোরি আছে শুক্রবারে। সুতরাং সেটা নিয়ে আমরা কথা বলবো। তবে রাব্বি, এই যে 1.5 মিলিয়ন সেলিব্রেশন আমরা করছি, কেমন লাগছে আপনার?
জি ভাইয়া, খুবই ভালো লাগছে, অসাধারণ অনুভূতি। আমরা
মঙ্গলবারে হচ্ছে যেখানে ভূতের ভয়, সেজন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন আপনি। আমরা এখন চলে যাব আমাদের ঘটনায়, এবং আমরা আজকে যে ঘটনাটা শোনাবো সেটা হচ্ছে 1.5 মিলিয়ন স্পেশাল একটা ঘটনা শুনে আসি। আমরা বেশ কিছু ঘটনা শোনাতে চাই আসলে, ইনফ্যাক্ট, তবে আমি জানি না কতটুকু সময় আমাদের অ্যালাউ করবে। চলুন যতটুকু সময় আমরা পাওয়া যায় শুনে আসি। প্রথমে একটা ঘটনা যাচ্ছি, বেশ লম্বা ঘটনা, সঙ্গে থাকবেন আশা করছি। চলুন শুরু করা যাক।
Happy screams just for you, as they go to life share views. Happy screams just for you.
শুনছেন ভূত ডট কম, চলছে 1.5 মিলিয়ন সেলিব্রেশন। আমি রাস্তা লাচির সাথে, আর এই মুহূর্তে আপনাদের শোনাব সিফাত আলমের পাঠানো একটি ঘটনা। আমি যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাতে চাই। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আর সুস্থ আছেন। আমি মোহাম্মদ সিফাত আলম, ভূত ডট কমের একজন মডারেটর বলছি চট্টগ্রাম থেকে। আজ আমি আপনাদের সাথে সোহান ভাই নামের এক কলিগের ছোট বোনের সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করতে যাচ্ছি, যা তিনি আমাকে আমার অফিস চলাকালীন সময়ে শেয়ার করেছিলেন। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। ঘটনায় যাবার আগে রাসেল ভাইয়ের কাছে ঘটনার ভেতরের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি। সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি আগে একটা কথা বলে রাখি, আমি ভূত ডট কমের অনেক বড় একজন ভক্ত। আপনাকে অনেক ধন্যবাদ ভূত ডট কমকে ভালোবাসার জন্য এবং সঙ্গে থাকার জন্য। তারপরে তিনি লিখছেন, আজ যে ঘটনাটি আমি আপনাকে পাঠাচ্ছি সেটি একটু ভিন্ন। এই ঘটনাটি ঘটেছিল আমার নিজের সঙ্গে একটি ট্রেন যাত্রায়। আমরা সবাই চট্টগ্রাম থাকি, ঘটনার দিনের তারিখ মনে নেই আমার, তবে ঘটনাটি শীতকালের। আমরা ঢাকায় এক আত্মীয়ের বিয়েতে গিয়েছিলাম। অনুষ্ঠান শেষ করে আরো 10-12 দিন ঘুরে বেরিয়েছি। আত্মীয় স্বজনকে দেখা, পুরনো বন্ধুদের সঙ্গে বসা, শহরের রাস্তাঘাটে দল বেঁধে ঘোরা, ঠিক যেরকম হয় অনেকদিন পর সবাই একত্র হলে। ফেরার সময়টা এসে পড়তেই মনটা খারাপ হয়ে গেল। ঢাকার ঠান্ডা আর উৎসবের রেশ ফেলে কারোর যেতে ভালো লাগছিল না। তারপরও চট্টগ্রাম ফিরতেই হল, কারণ বাড়িতে বাবা একা ছিলেন। তার স্বাস্থ্যের অবস্থা খুব একটা ভালো ছিল না, বিয়ের অনুষ্ঠানে তাই তিনি যেতে পারেননি। আমার স্পষ্ট মনে আছে সময়টা ছিল 23 কিংবা 24 ডিসেম্বর। সেই সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জেরে ট্রেন লেট করছিল। সেই দিনটাতেই আমরা টিকিট কেটে নিলাম। আমি ট্রেনটির নাম বলছি না, মনে নেই, তবে আমার মনে হয় সন্ধ্যা 6টা বা 7টার দিকে ট্রেনটা ছাড়ত। আমরা সেদিন একটা কেবিন নিয়েছিলাম, পুরোপুরি বন্ধ করা যায় এমন ছোট্ট একটা কেবিন। সামনে ভালো মানের দরজা, ভেতরে 4 জন বসার মতো জায়গা, উপরে নিচে ঘুমানোর মতো ব্যবস্থা ছিল। আমাদের সঙ্গে যারা পুরুষ যাত্রী ছিলেন তারা অন্য বগিতে ছিলেন। দুঃখিত, আমি আমার পরিচয় দিইনি। আমার নাম আসমা, আমি সে সময় ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে পড়তাম। ঘটনায় ফিরি। বাইরে আবহাওয়া খারাপ, হালকা টুপটাপ বৃষ্টি পড়ছিল। প্ল্যাটফর্মে নরম কাদা, ঠান্ডা বাতাস। ট্রেন ছাড়ার পর জানলার কাছে জলবিন্দু গড়াতে লাগল। বগিতে লোহার গন্ধ, ভেজা কাপড়ের গন্ধ, চায়ের ধোঁয়া, সব মিলিয়ে অদ্ভুত এক পরিবেশ। ট্রেন চলতে চলতে 3 ঘন্টা কেটে গেল। ট্রেন যাত্রায় যে বিষয়টা আমার সবচেয়ে ভালো লাগে সেটা হল প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর কেউ না কেউ এসে ডাক দেয়। চা বিক্রেতা, আবার কখনো ডিম বিক্রেতা, কখনো বোতল পানি বিক্রেতা। আমি মনের ভেতরে একটা ছোট্ট দায়িত্ববোধ অনুভব করি, যেন কারো ডাক ফেলতে নেই। যখনই কেউ আসে আমি কিছু না কিছু কিনে নেই। চায়ের কাপ হাতে হালকা ধোঁয়া, ঠোঁটে গরমের তাপ, জানলার বাইরে বৃষ্টি, ভেতরে ফিসফাস, এই কোমল ছন্দটা আমাকে মারাত্মক খুশি করে। তবে কেবিনটাতে দরজা লাগানো ছিল বলে বিক্রেতারা ডাক দিয়ে সাড়া না পেলে দরজায় আলতো নক করে জিজ্ঞেস করত, আপনাদের কিছু লাগবে? তাদের এই আসা যাওয়া রাত 10:30টার দিকে থেমে যায়। এরপর আর কেউ কিছু বিক্রি করতে আসে না। সবাই জানে এই সময় মানুষ ঘুমিয়ে পড়ে, অকারণে বিরক্ত করা ঠিক না। প্রায় রাত 12:00 বাজে, আমার খালা আর আমার আম্মু ঘুমিয়ে পড়েছেন। আমি তখন একটা ফোন নিয়ে বসি। রাতে আমার ঘুম আসে না, তাই পড়তে ভালো লাগে। একটা নভেল পড়ছিলাম। বাইরে তখন সামান্য বৃষ্টি, বগির জয়েন্টে ঠক ঠক শব্দ, দূরে লোকোমোটিভের নরম গর্জন। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। প্রথমে ধড়াস করে ওঠার মতো ভয় পেয়েছিলাম, তারপরে ভাবলাম হয়তো আমাদেরই সঙ্গে আসা অন্য বগি থেকে কেউ এসেছেন। ধীরে ধীরে নিচে নামলাম, দরজার কাছে গিয়ে খুব কম আওয়াজে জিজ্ঞেস করলাম, কে বাইরে? কে? কোনো উত্তর এলো না। দরজা আলতো করে সরিয়ে বাইরে তাকালাম, কাউকে দেখা গেল না। খানিকটা দ্বিধায় পড়ে দরজাটা খুলে বাইরে উঁকি দিলাম। দুই পাশে যতটা দূর চোখ যায় ফাঁকা করিডোর, শুধু বাতাস আর ট্রেনের ঝিম ধরা শব্দ। ভাবলাম হয়তো ভুল শুনছি, ফিরে এসে সিটে শুয়ে পড়লাম। কয়েক সেকেন্ডও পার হয়নি, আবার কড়া নাড়া। এবার টোকাটা স্পষ্ট, দ্রুত, একটানা। বুকের ভেতরটা ছ্যাত করে উঠল। ভয়ে আমি আমার খালাতো বোন রাফিয়াকে বললাম, আপু বাইরে কেউ টোকা দিচ্ছে। সে অর্ধনিদ্রায় উঠে বসে জিজ্ঞেস করল, কে? আমরা সবাই চুপচাপ অপেক্ষা করতে লাগলাম, টোকাটা আবার ফিরে আসে কিনা। কিন্তু আর কোনো টোকা এলো না। তারা বিরক্ত হয়ে আমাকে বকা দিয়ে আবার শুয়ে পড়ল। আমার কিন্তু ঘুম ভাঙলেই আর ফেরে না। মাথার ভেতর দরজার টোকাটা ঘুরতে লাগলো। প্রথমটা হয়তো কল্পনা, কিন্তু দ্বিতীয়টা আমি নিশ্চিত শুনেছি। ঠিক তখন পাশের কেবিন থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে এলো। কোন রকম বিরক্তি লাগেনি, বরং মনে হলো এই রাতের ঠান্ডা আর অচেনা শব্দের ভেতর অন্তত কারো নিঃশ্বাস আছে, কারো জেগে থাকা আছে। এমন টান টান সময়ে যদি কাছে একটাও কুকুরের ডাক বা কোনো মানুষের খুক খুক কাশি শোনা যায়, তাতেই মন জেগে ওঠে, সাহস পায়। আমিও তাই অনুভব করলাম। নিজের মনে মনে বললাম, বাচ্চাটা কাঁদছে, মানে লোকজন আছে, সব ঠিক আছে। আমি আবার ফোনের দিকে চোখ নামালাম। ধীরে ধীরে কান্নার শব্দ থেমে গেল। ট্রেনের মৃদু দুলুনি আর পাতার মতো টুপটুপ শব্দ ভালো লাগছিল শুনতে। রাত তখন প্রায় 1:15। আমি উঠে ওয়াশরুমে গেলাম, দরজা লাগিয়ে সিঙ্কের দিকে এগোচ্ছি। হঠাৎ সব লাইট নিভে গেল, গা কাঁটা দিয়ে উঠল, মুখ দিয়ে অজান্তেই চিৎকার বেরোল। ঠিক পরক্ষণেই লাইট ফিরে এলো, কিন্তু ফিরে আসার সঙ্গে সঙ্গে আমার চোখ পড়ল আয়নায়। পরিষ্কার দেখলাম আমার পেছনে যেন কারো ছায়া সরে গেল, খুব কাছে, এমন ভাবে যে নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। বুক ধড়ফড় করতে লাগলো। আর দেরি না করে দরজাটা জোরে লাগিয়ে বেরিয়ে এলাম। দরজা এমন শব্দে বন্ধ হল যে সবাই চমকে উঠে চোখ মেলল। আমি নিজেও বুঝতে পারলাম না কেন দরজা ওইভাবে ধাক্কা দিয়ে বন্ধ করলাম। ভেতরে ফিরে এসে দেখলাম আম্মুর চোখ যেন আমাকে তাড়া করছে। জানি তিনি রাতে ঘুমের ওষুধ খান, তাকে যদি এখন ভয় পেয়ে কিছু বলে ফেলতাম বড় বিপদ হতো। নিজেকে সামলে আগের জায়গায় শুয়ে পড়লাম, তবু হাত পা কাঁপা থামছে না। ঠিক তখনই ভেতরের ওয়াশরুমের দিক থেকে প্রচুর পানির শব্দ এলো, যেন ট্যাপ পুরো খোলা। নিচের বাড় থেকে আম্মু ছোট্ট নির্দোষ গলায় বললেন, তুই পানির ট্যাপ খোলা রেখে এলি? আমি কি বলি, আমি তো এখনো কিছু স্পর্শ করিনি। পানির ট্যাপ খোলা রাখার প্রশ্নই ওঠে না। তবু আম্মুর কথার ভয়, তার দুশ্চিন্তা আমাকে বাধ্য করল আবার উঠে যেতে। দরজা খুলে দেখলাম ভেতরে সব লাইট জ্বলছে, ট্যাপও খোলা। আমি দ্রুত গিয়ে সব বন্ধ করে দিলাম, লাইট নিভিয়ে ফিরলাম। খালা তখনও গভীর ঘুমে, বাইরে রাত আরো ঘন হচ্ছে। দেড়টার কিছু পর ট্রেন হঠাৎ একটা ঝাঁকুনি খেল, তারপর থেমে গেল। প্রথমে ভাবলাম কোন স্টেশন এসেছে, কিন্তু জানালার বাইরে কেবল অন্ধকার, দূরে কোথাও টিম টিম আলো নেই, একটা সাইনবোর্ড নেই, একেবারে নিস্তব্ধ। এই সময় পাশের এক কেবিন থেকে মহিলাদের কথা বলার শব্দ এলো। কিছুক্ষণ পর মনে হল ওরা কেবিন ছেড়ে প্যাসেজে দাঁড়িয়েছে। কথাবার্তার আওয়াজ আরো পরিষ্কার। আমি ধীরে ধীরে নিচে নামলাম, দরজা খুলে আলতো ফাঁক করে বাইরে তাকালাম। দেখলাম তিনজন মহিলা পাশাপাশি দাঁড়িয়ে কথা বলছে। ওদের গায়ে বোরখা, মুখ ঢাকা, পিঠ পর্যন্ত কালো কাপড় নামানো। সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলাম, আপু ট্রেনটা কেন থেমেছে, কিছু জানা আছে? তারা একবার তাকালেন যেন আমাকে দেখে অবাক, তারপর কোনো উত্তর না দিয়ে কেবল নিজেদের মধ্যেই ব্যস্ত হয়ে গেলেন। আমি হকচকিয়ে গেলাম, এতটা অসৌজন্যতা কেন? মাথায় আসছিল না, রাগও লাগল, তবু কিছু বললাম না। দরজা লাগিয়ে নিজ জায়গায় ফিরে এলাম, শুয়ে পড়লাম। মনে হচ্ছিল আজকের যাত্রাটা অদ্ভুত, শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু কেমন উল্টোপাল্টা। এর কিছুক্ষণ পর আমার মোবাইল থেকে বাচ্চাদের খেলাধুলার শব্দ ভেসে এলো, অদ্ভুত লেগেছিল। মোবাইলটা হাতে নিলাম, স্ক্রিন জ্বলে উঠতেই চোখে পড়ল দুই তিনটা বাচ্চা, বয়স হবে 8-9, তারা একসঙ্গে খেলছে। চোখে ধোঁকা ভেবেছিলাম, কিন্তু দৃশ্যটা অস্বাভাবিকভাবে স্পষ্ট। ওদের খেলা দেখতে দেখতে আমারও মন হালকা হচ্ছিল, কিন্তু যেই মুহূর্তে তাদের কারো চোখ আমার দিকে পড়ল, দেখতে পেলাম ওরা থেমে আমাকে এক ধরনের রাগান্বিত চোখে দেখছে, ঠিক যেমন কিছুক্ষণ আগে তিনজন মহিলা দেখছিল, বুকের ভেতরটা ভয় ভরে গেল। আমি আস্তে করে মোবাইলটা নামিয়ে রেখে নিজের সিটে শুলাম। জানতাম না সামনে কি অপেক্ষা করছে। হঠাৎ জানলার দিক থেকে টোকা পড়ল, চমকে উঠে বসলাম। টোকাটা এবার দরজায় নয়, জানালায়। কানকে বিশ্বাস হচ্ছিল না, চলন্ত ট্রেনে বাইরে থেকে জানালায় টোকা দিবে কে? আমি নিজের কান ধরলাম, যেন ভুল শুনছি কিনা যাচাই করি, কিন্তু না, টোকা চলছে। একবার, দুইবার, তারপর থেমে থেমে। ট্রেন তখন পূর্ণ গতিতে ছুটছে। ধীরে ধীরে জানালার দিকে তাকালাম, কাঁচের খুব কাছে একটা মুখ, ভেজা কাঁচের সঙ্গে প্রায় লেগে থাকা একজন লোক ঝুলে আছে জানালার সমান্তরালে, আর অদ্ভুতভাবে হাসছে। চোখ দুটো অস্বাভাবিক স্থির, ঠোঁটের কোণে টান, যেন আমার দিকে তাকিয়ে আছে। আমার শরীর বরফ হয়ে গেল, বুঝে না উঠতে পেরে আমি হাত বাড়িয়ে চেইন টেনে দিলাম। তারপর কি হয়েছে জানি না, মনে আছে শুধু অন্ধকার, শরীরটা হালকা হয়ে যাওয়া, তারপর সম্পূর্ণ শূন্য। সকালে চোখ খুলতে দেখি আম্মু আর বোনেরা আমার চারপাশে, তাদের মুখে দুশ্চিন্তার রেখা। তারা জিজ্ঞেস করছেন, আসমা কি হয়েছে তোমার? আমি তাদের দিকে তাকিয়ে উল্টো প্রশ্ন করলাম, তোমাদের কি হয়েছে? মনে হচ্ছিল আমি এখনো বুঝে উঠতে পারছি না ঠিক কি ঘটেছে, মাথা ভার, শরীর অবশ। ঠিক তখনই আম্মু বললেন, রাতে তুমি বাইরে অচেতন হয়ে পড়েছিলে, ঝড় শুরু হওয়ার সময় কেউ দরজায় কড়া নেড়ে আমাদের তোমার অবস্থার কথা জানিয়েছিল। তার মুখে ঝড়ের কথা শুনে রাতের ঘটনাগুলো হঠাৎ করে মাথায় ভেসে উঠল, কড়া নাড়া, বাচ্চার কান্না, বাথরুমের লাইট, জানালার টোকা, সেই হাসি মুখ। এর কিছুক্ষণ পর টিটি সাহেব আমাদের কেবিনে এলেন খোঁজ খবর নিতে। আমি তাকে সব খুলে বললাম, বললাম, আঙ্কেল রাতে বাচ্চারা খেলছিল, তিনজন মেয়ে কথা বলছিল, আমি তাদের জিজ্ঞেস করলাম ট্রেন কেন থেমেছে, কিন্তু তারা উত্তর দেয়নি, ওয়াশরুমের পানি নিজে থেকেই পড়ছিল। টিটি সাহেব শান্ত গলায় বললেন, ইয়ে শোনুমা, তোমাদের এই বগিটাতে তো অন্য কেউ ছিল না, তোমার খালু আমার পরিচিত, তার কথা মতোই আমি তোমাদের সবাইকে এই বগিতে দিয়েছিলাম, এখানে তোমাদের পরিবার ছাড়া আর কেউ নেই। কেবিন বগি এমনিতেও খুব একটা কখনো ভরে না, আর এই বগিতে শুধু তোমরাই, দুটো কেবিন ফাঁকা যাচ্ছে, কাউকে দেখে থাকলে তুমি তোমার পরিবারের কাউকেই দেখেছো হয়তো। তার কথা শুনে আমি বিছানা থেকে উঠে পড়লাম, বললাম, আঙ্কেল কি বলছেন, আমি নিজে চোখে দেখেছি, বাচ্চাদের কান্না শুনেছি, খেলতে দেখেছি, তিনজন মহিলা করিডোরে দাঁড়িয়ে কথা বলছিল, আমার চোখের সামনেই কেবিনে ঢুকে গেল। তিনি হাসলেন না, অবজ্ঞাও করলেন না, কেবল বললেন, চলো তুমি আমার সঙ্গে এসো, নিজে দেখে নাও। আমি কেবিন থেকে বেরোলাম, তিনি এক এক করে পাশের সব কেবিনের দরজা খুললেন। সবগুলো আমাদের মানুষ, যা আমাদের জানা ছিল না। আর বাকি দুটা কেবিন ছিল সেগুলো খালি, বিছানা গুছিয়ে রাখা, বালিশে কেউ শোয়নি, বাতাসে পুরনো কম্বলের গন্ধ। তারপর আমি মানতে পারছিলাম না, বললাম, আঙ্কেল, হতে পারে তারা কোন একটা স্টেশনে নেমে গেছে। তিনি মাথা নাড়লেন। আমি রোজকার এই ট্রেনের দায়িত্বে থাকি, কে ওঠে কে নামে কোনো কিছু চোখ এড়ায় না। কাল রাতে এই বগিতে অন্য কেউ ছিল না যারা এখানে নামবে বা উঠবে, এটা আমি নিশ্চিত। মাথার ভেতর তখন কেমন যেন ঠুকঠুক করে কিছু বাজছে, সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। আমি আবারও হঠাৎ অন্ধকারে ডুবে গেলাম। জ্ঞান ফিরল যখন, তখন আমরা বাড়িতে সবাই ভীষণ চিন্তিত। আমি কি দেখলাম, কি হলো, কেন আমি বদলে এলাম, যে আমি হাসি খুশি কথা বলতে ভালোবাসি, হঠাৎ যেন চুপচাপ একা একা তাকিয়ে থাকি। বাড়ির বড়রা বুঝে ফেলল আমি কিছু একটা দেখে ভয় পেয়েছি। একদিন আম্মুর এক খালা আমাদের বাড়িতে এলেন। তিনি নাকি একটা অদ্ভুত পদ্ধতি জানেন। তিনি আমার হাতের নখ কালো করে রং করেন, তারপর সেই নখের উপরে কিছু একটা পড়েন, তারপর সেই কালো নখে কিছু একটা দৃশ্য ভেসে ওঠে। অন্য কেউ একথা বললে কখনো বিশ্বাস করতাম না, নিজের চোখে না দেখলে হয়তো আজও বিশ্বাস করতাম না। আমি আম্মুর কাছে গেলাম, তার খালার পাশে বসলাম। তিনি আমার আঙুলের নখে কালো রং লাগালেন, নিঃশব্দে দোয়া পড়লেন। কয়েক মুহূর্তের মধ্যে দেখা গেল সেই নখের ওপর যেন ছবি ফুটে উঠছে, ট্রেনের কেবিন, দরজার জালি, করিডোরের আলো ছায়া। আমি দাঁড়িয়ে আছি, দরজায় করানাড়ার শব্দ, বাচ্চার কান্না, সব যেন ছোট্ট পর্দায় চলা সিনেমা। আমি হতবাক হয়ে তাকিয়ে রইলাম। আমি যা যা দেখেছি, যা যা ভুলতে চেয়েছি, সব সেখানে আমার নিজের আঙুলে। আমি আম্মুর খালাকে একটা কথা বলেছিলাম, জাপানি। এই শব্দটা বারবার কেন জানি না আমার জিভে এসে আটকে যাচ্ছিল, কেন বলেছিলাম বুঝি না, কিন্তু বলেছিলাম। দৃশ্য চলতে থাকল, তারপর এলো শেষ দৃশ্যটা, জানলার খুব কাছে ঠেসে থাকা সেই লোকটার মুখ, কাঁচে জল, হাসির অদ্ভুত টান। মনে হলো সে যেন আরো কাছে আসছে, আরো ঠান্ডা হচ্ছে বাতাস। আমি সামলাতে পারলাম না, আবার অজ্ঞান হলাম। চোখ খুলতেই দেখলাম আমি বিছানায়, গলায় একটা তাবিজ ঝুলছে, আম্মু মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, খালাম্মা বলছেন, তোমাদের বগিতে জিনেদের একটা পরিবার ছিল, তারা তোমাকে লক্ষ্য করছিল, তোমার দিকে বারবার নজর দিচ্ছিল, তুমি চুপচাপ থেকে সবকিছু দেখেছিলে বলে তারা ভাবছিল তোমাকে আরো বিরক্ত করবে। আজ থেকে সেই জিনেরা আর তোমাকে বিরক্ত করতে পারবে না, ইনশাল্লাহ। কথা শুনে বুকের ভেতর অদ্ভুত স্বস্তি এল, কিন্তু সঙ্গে সঙ্গে অন্যরকম একটা শীতল অনুভব হল। মনে হল কাল রাতে যা দেখেছি তা কল্পনা নয়, আমি সত্যি দেখেছি, আর সেই সত্যি জিনিসটা মানুষ ছিল না। এরপরের দিনগুলোতে অনেকবার নিজেকে প্রশ্ন করেছি, ট্রেনের করিডোরে বাতাস কে আমাকে ধোঁকা দিয়েছিল, কাচের উপরে জমে থাকা জলবিন্দুগুলো কি মুখ বানিয়েছিল, নাকি সত্যি সেই তিনজন মহিলা, সেই বাচ্চারা, সেই হাসি মুখ জানালা ভর করেছিল। যতবার ভাবি ততবার মনে পড়ে টিটি সাহেবের চোখের ভেতরকার মৃদু উদ্বেগ, তার নীরব নম্রতা। তিনি আমাকে কষ্ট না দিয়ে সত্যিটা বলেছিলেন, আর আম্মুর খালার নখের পর্দায় ভেসে ওঠা দৃশ্যগুলো, সেগুলো তো কারো তৈরি করা নয়, আমার নিজের স্মৃতি থেকেই সেই দৃশ্য উঠে আসা। সময় গড়িয়ে গেছে, আজ 15 বছর পার হয়ে গেছে, সেই রাতের ঘটনা এখন 15 বছরের অতীত। তবু এই ঘটনার কথা মনে পড়লে শরীরের লোম দাঁড়িয়ে যায়, পিঠের ওপর শীতল বাতাস বয়ে যায়। লেনিন প্ল্যাটফর্মে বৃষ্টির পানি গড়াচ্ছিল, যেদিন দরজার উপারে কেউ না থাকা সত্ত্বেও টোকা পড়েছিল, বাথরুমের লাইট নিভে গিয়েছিল, জানালায় টোকা পড়েছিল, চলন্ত ট্রেনের ভেতরেও চোখ বন্ধ করলে আজও সেসব শব্দ শুনি। আপনারা বিশ্বাস করুন বা না করুন, আমার দেখাটা আমার নিজের। আমি জানি সেই রাতে আমি একা ছিলাম না, কেউ ছিল, সে ছিল অদৃশ্য। হয়তো তারা কিছু করতে চায়নি, কেবল আমার চলমান জীবনের কাছে এসে নিজেদের উপস্থিতি জানান দিয়েছিল। আর একটা কথা, সে রাতে যদি দরজায় কড়া নেড়ে কেউ আমাদের খবর না দিত, আমি হয়তো আরো বড় বিপদে পড়তাম। কে ছিল সে,
কিভাবে জানলো, আবার কেন কেউ আমাদের কেবিনে এসে বলল এসব প্রশ্নের উত্তর আমার কাছে নেই? প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ফিরে আসব আবার নতুন কোন ঘটনা নিয়ে। আসসালামু আলাইকুম। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা 1.5 মিলিয়ন সেলিব্রেশনে আছি এবং আপনারা শুনছিলেন সিফাত আলমের পাঠানো একটি ঘটনা। যে ঘটনাটি তার সাথে শেয়ার করেছেন কে, আমি সেই নামটি বলেছি, নিশ্চয়ই আপনাদের মনে আছে। চলুন আমরা ফিরে যাই পরের ঘটনায়। ওয়েলকাম ব্যাক। পরের ঘটনায় আমরা যাব এবং পরের ঘটনা আমরা শুনব। এবং আপনারা জানেন যে একজন ডোম আজকে একটা আত্মকাহিনী শোনাবেন, সে মানে ডোমের আত্মকাহিনী আমরা শুনব, সেটাও শুনব। তবে তার আগে এখন যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা হাফেজ মানিতিন ভাইয়ের কাছে যেতে চাই। মানিতিন ভাই, নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গে আছেন এবং আমাদের শুনতে পাচ্ছেন। মানিতিন ভাই শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আচ্ছা মানিতিন ভাই, আপনার কাছে একটা কোয়েশ্চেন করি। এই কোয়েশ্চেনটা সাবিতকে না করে আপনাকেই করছি, কারণ আপনি এই জিনিস সম্পর্কে অভিজ্ঞ এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে। আপনাকে যদি আমি প্রশ্ন করি যে এই যে সিফাতের ঘটনায় আমরা শুনলাম যে নখের ওপরে ছবি দেখা, এইটা মানে সম্পর্কে আপনার কেউ কোনো ধারণা আছে কিনা, সম্পর্কে আপনি জানেন কিনা?
জি ভাইয়া, এই বিষয়টা আমার জানা আছে। এটা হাতের নখের উপরে কাজল, যেটা চোখে লাগানো হয় সেটা হাতে উপরে কাজল, আর কাজলটা হাতের মধ্যে লাগলে এবং সেই লোকটা হচ্ছে তুলা রাশি এবং একটি আয়াত আছে, সেই আয়াতটা পড়লে হাতের মধ্যে যিনি চুরি করে, ব্ল্যাক ম্যাজিক করে, যে কোনো ক্ষতি সাধন, ছেলে হারিয়ে গেলে, যে কোনো বস্তু হারিয়ে গেলে সেই লোকটাকে দেখা যায়। এটা আমাদের
দেখতে পাবে নাকি যাকে করা হচ্ছে, বা ধরেন যে মানে যে রোগী?
না ভাইয়া, এখানে হচ্ছে এটা সবাই দেখতে পাবে না। যিনি তুলা রাশি হয় ওনার হাতে যা কাজলটা দিয়ে ওই আটটা পড়তে হয়, ওই লোকটাই দেখতে পাবে, ওই ব্যক্তিই দেখতে পারে।
চমৎকার, মানে খুবই অদ্ভুত ধরনের ব্যাপার। এবং এটা তো মানে এটা কি অনেকটা ওই যে আয়নায় দেখার মতোই কোন ব্যাপার নাকি?
জি ভাইয়া, হ্যাঁ, এটা আয়না দেখার মতোই। আয়াত পড়ে
জি, আপনি তো জানেন যে আমাদের 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবার এখন। থ্যাংক ইউ। আপনিও বলছিলেন যে আপনারও কিছু বলার আছে, আপনি একটা অদ্ভুত ধরনের একটা কেস নিয়ে এখন ব্যস্ত, তো একটু বলতেন যে কি কাহিনী আসলে সেটা।
আমি একটা বিষয়
বলতেন তাহলে আমরা একটু জোরে শুনতে পেতাম, একটু যদি কাছ থেকে।
এই বিষয়টা আমি একটা ঘটনা শেয়ার করি। আমাদের এখান থেকে অনেক কিছু সতর্ক বুঝতে হবে, সাবধান হতে হবে। তো ঘটনা হচ্ছে মাদারপুর থেকে আমার কাছে কিছুদিন আগে একটি রুগী আছে। ও একটা যে কোনো সন্ধ্যায় মাগরিবের আজান হচ্ছিল, ওই আজানের সময় গ্রাম অঞ্চল এখন লোক ভালোই হতে থাকে, নীরব থাকে না, সবাই বাহিরে বেশিরভাগ গ্রামে অনেক লোকজন বেশি থাকে, এখন বাজার সংখ্যা অনেক বেড়েছে, মানুষের সংখ্যা বেড়েছে। তো সবার সামনে একটি উঁচু গাছ, অনেক উঁচু গাছে একটা মেয়ে উঠে বসল। মাগরিবের ঠিক আজানের সময় এই ঘটনাটা ঘটেছিল। সবাই যার যার মতে নামাজ গেল, ওরকম একটা খেয়াল করেনি। নামাজ শেষে একটু অন্ধকারক্ষণ হলো, ওর বাবা মা যখন তালাশ করলো তখন সবাই তাকে বলল যে তোমার মেয়েকে দেখেছি, একটি গাছের অনেক উঁচুতে বসে আছে। তখন এইভাবে গ্রামের অনেক মানুষ জড় হয়ে গেল। ইমাম সাহেব হুজুরকে ডাকলেন এবং সেখানে বলতে লাগলো এই মেয়েটাকে মাগরিবের আজানের সময় একটি জিন ধরেছে। যাই হোক, ওইখান থেকে নামানো হলো। কিন্তু প্রায় সময়তে 10 দিন 15 দিন এই মেয়েটাকে জিনে ধরে। কিভাবে ধরে? বাসার থেকে তার পরিচিত চাচি, খালামণি অথবা যেই কোনো তার সহপাঠীর মতো একজন পরিচিত মানুষ এসে তাকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। ও অনেক দূর চলে যায় কিন্তু সে বলতে পারে না সে কোথায় গিয়েছে, এবং পরিচিত লোকের সাথে গিয়েছে। পরবর্তীতে যে দেখে সে ওই লোক নয় যার সাথে আসলো, সেটা অন্য কেউ ছিল। তারপরে এইভাবে তাকে অনেক রকমের চিকিৎসা দেওয়া হয়, ভাইয়ার যে চিকিৎসাগুলো ছিল একেবারেই ভুল চিকিৎসা। অবশেষে আমাদের কাছে আসেন, আমরা যখন তাকে আমাদের এখানে আনাই, ঢাকায় আনাই, এক রাত ছিল, উনি ওই রাত্রিবেলাতেও এই ঢাকাতেও দেখে আমাদের এই ঘরটার মধ্যে যে খুব পরিচিত তার একজনের চাচিয়াম্মা বা খালামণি এরকম একটি রূপ ধারণ করে তাকে বলতেছে এই বের হয়ে আসো। তখন ওরা তো ছিল সবাই যেতে পারেনি, আর ঢাকা শহর দরজা তো অনেকগুলো বন্ধ থাকে। সকালবেলা আমি তার সাথে কথা বললাম এবং চিকিৎসা দিয়েছি। এর মধ্যে আমি যতটুকু ওর কাছ থেকে শুনেছি, ওর পরিবার থেকে গ্রামে যে চিকিৎসাটা দেওয়া হয় একটি ভুল চিকিৎসা, সেটা তার মাথায় কাপড় বাঁধে লাল কাপড় এবং খুব শক্ত ভারী পাথর অথবা এক বালতি পানি এরকম নিয়ে হাঁটতে হয়, বিভিন্ন রকমের মেয়েটাকে কষ্ট দেওয়া হয়েছে। আমরা যখন ওকে চিকিৎসা করাই, ওর সাথে যে জিনটা ধরে আমরা তার সাথে একটু কথা বলে এবং ওই জিনটি আমাকে জানালো তার উপরে অনেক কষ্ট দেওয়াতে ও অনেক রেগে গিয়েছিল, যার জন্য তাকে ছাড়ে নেই। প্রথম বলেছিল ইমাম সাহেব যখন আসলো তখনই তাকে ছেড়ে দেওয়া হতো, কিন্তু তার বাবা মা তার প্রতি অনেক অন্যায় করেছে, অনেক জুলুম করেছে, আর বিভিন্ন তান্ত্রিক দিয়ে
বিভিন্ন চিকিৎসা করাতে সেই জিনটা আরো খেপে গিয়েছে। যেমন এই চিকিৎসা গুলো জিন ছাড়াতে গিয়ে কোনোভাবে প্রয়োজন পড়ে না। গ্রামে এখনো ভুল যে চিকিৎসাটা রয়েছে এই চিকিৎসাটা বাতিল করতে হবে। কোরআনের মধ্যে আয়াত গুলো আছে জিন ছাড়ানো, আমাদের কোরআনের অনুযায়ী আমাদের আমল করে সেই জিন গুলো তাড়াতে হবে অতি সহজেই। ভুল চিকিৎসায় আমাদের অনেক বাচ্চাগুলো সন্তানগুলো এই জিনে আক্রান্ত রোগীগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো ভাইয়া পরবর্তী আলহামদুলিল্লাহ মেয়েটা ভালো আছে এখন, কিন্তু ভুট.কম এর মাধ্যমে আমি এতটুকু বলবো, ভুল চিকিৎসা নয়, সঠিক এবং কোরআন থেকে চিকিৎসা নিয়ে আমাদের পারিবারিক ভাবে যে কুফুরি বা জিনে ধরা রোগীদেরকে আপনারা পাশে থাকুন, সহযোগিতা করুন, ভুল চিকিৎসায় তো যাবেন না। জি ভাইয়া ঘটনাতেই ছিল।
থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ হাফেজ নাইদিন ভাই। এবং আমি আশা করব যে এই ঘটনাটা যারা শুনলেন তারাও আসলে এরকম ভুল কোন চিকিৎসা বা ভুল কোনো কিছুর মধ্যে যাবেন না। আমরা আরো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যে সময় দিয়েছেন এবং আমি জানি যে আপনি প্রচন্ড ব্যস্ত ছিলেন, তারপরে আপনি সময় দিয়েছেন। এবং আরো এই ঘটনার আরো কিছু ঘটবে আমি যতদূর জানি, কারণ হচ্ছে যে আপনি বলছিলেন যে এটা এখনো চলমান একটা প্রক্রিয়া, তাই তো? সো পরবর্তী সপ্তাহে বা তার পরবর্তী সপ্তাহে হয়তো এটা সমাধান, পুরোপুরি সমাধানের পরে আমরা আবার জানতে পারবো, তাই তো হাফেজ মানিদিন ভাই? আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। আমরা চলে যাবো একটু গোলাম রাব্বির কাছে। গোলাম রাব্বি, আপনি তখন কিছু বলতে চাচ্ছিলেন মহাইল ইসলামদের কাছে, এখন যদি আপনি রেডি থাকেন যে কি বলবেন 1.5 মিলিয়ন নিয়ে। আমাদের আরো বেশ কিছু ঘটনা আছে, সেই ঘটনাগুলো শুনবো, তবে তার আগে আপনার কথা একটু শুনতে চাই। রাব্বি আপনাকে শুনতে পাচ্ছি না আমরা এখনো। রাব্বিকে শুনতে পাচ্ছি না, সম্ভবত ডিভাইসের প্রবলেম। আমরা চলে যাচ্ছি সিফাতের কাছে। সিফাত, এই যে ঘটনাটা আমরা শুনলাম, এই ঘটনাটা নিয়ে এই যে আঙুলের উপর ছবি ওঠা এবং একজন আপু আপনাকে এই ঘটনাটি পাঠিয়েছেন, মানে আমার পড়ার সময় খুব কেমন যেন লাগছিল, আপনারও কি লেখার সময় এরকম কোনো কিছু হয়েছিল কিনা? সিফাতের মাইক্রোফোনেও মনে হয় ঝামেলা কিনা আমি ঠিক বুঝতে পারছি না। রাব্বি চলে এসেছেন, আমরা একটু রাব্বির কাছে যাই। রাব্বি, আপনি কি এখন রেডি আছেন? তাহলে হ্যাঁ হ্যাঁ, একদম পারফেক্ট শোনা যাচ্ছে।
আচ্ছা, আমি যে বিষয়টা বলছিলাম, আসলে 1.5 মিলিয়ন এই যে ডেস্টিনেশনে আমাদের পৌঁছানো, প্লাস আমরা লিসেনারদের সবসময় আপনারা বিভিন্ন রকমের স্টোরি দিয়ে থাকি, বিভিন্ন টপিক জিনিস এবং রেগুলার রুটিন মাফিক বিভিন্ন কন্টেন্ট গুলো দেওয়া হয়। আপনারা জানেন যে একটা কন্টেন্ট যখন সামনে আসে যে আপনারা দেখেন শোনেন আপনারা মতামত দেন, কিন্তু আমাদের এইগুলো পিছনে আমার ব্যাকিং দিয়ে অনেকজন আমাদের কাজ করতে পারে, অনেক সময় দিতে হয়। যেমন আছে আমাদের ফারহান ভাই, রোহান, ইরাম, আমি, রাসেল ভাই তো সব জায়গায় আছে, আছে সে যদি আপু, ইভেন আলিয়া আছে, আছে নাভিদ ভাই, আর ফ্রন্টিন্ডে যারা আছে তাদের সবাইকে তো আপনারা চেনেন, সাবিদ, সিফাত, রোমান, রাকিব, আরাফাত। তো আমরা সবসময় চেষ্টা করি আপনাদের আনন্দ দেওয়ার জন্য এবং ভালো কিছু দেওয়ার জন্য। তো সবসময় আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা যেন আপনাদের প্রপার এন্টারটেনমেন্টে রাখতে পারি, সেই দোয়াটাই সবসময় করবেন।
অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাই, এবং আমি জানি যে যেখানে ভূতের ভয় নিয়ে রেগুলার সবাইকে মানে অ্যারেঞ্জ করতে, সবাইকে নিয়ে আসতে এই প্ল্যাটফর্মে অনেক কষ্ট করতে হয় এবং সব গেস্টদের নিয়ে আসাটা তো সহজ কাজ নয়। তারপরে আমরা বলবো যারা আপনারা স্টুডিওতে আসতে চান, যারা সরাসরি স্টুডিওতেও যেতে চান এবং স্টুডিও থেকে আমাদের সাথে অংশগ্রহণ করতে চান যেখানে ভূতের ভয়, তারা গোলাম রাব্বিকে একটু সহযোগিতা করবেন। মাঝে মাঝে অনেকেই কথা দিয়ে আবার কথা রাখতে পারেন না হয়তো বিভিন্ন কারণেই, সেটা নিয়ে একটু আমরা মানে যেন একটু সচেতন থাকি। সিফাত বা সাবিত, যার মাইক্রোফোন কাজ করছে তার কাছে যাবো, কারণ আমাদের আরো বেশ কিছু স্টোরি আছে, আমরা সেই স্টোরিগুলোতে যেতে চাই। সিফাত বা সাবিত, কে বলবেন স্টোরি, মানে কথা বলবেন কে? যদি দুজনের মাইক্রোফোনেই কোন ঝামেলা থেকে থাকে এই মুহূর্তে, তাহলে আমরা পরবর্তী, হ্যাঁ আমার মনে হয় যে সাবিত
বলছিলাম।
জি
জি ভাই, আমার নেট একটু প্রবলেম, তো তাই হচ্ছে আমি কানেক্ট হতে পারছিলাম না।
জি জি, কোনো সমস্যা নাই, এখন বলতে পারেন আপনি।
জি ভাই, আপনি মানে স্টোরিটা নিয়ে
আমার প্রশ্নটা ছিল এরকম যে আপনি এই যে একটা ঘটনা, এই ঘটনাটা তো আপনার মানে সংগ্রহ করা নয়, আপনাকে কেউ একজন পাঠিয়েছেন, সেটাই আমরা পড়লাম। তো আপনি যখন একজনের কাছ থেকে ঘটনা শুনলেন, আমার কিন্তু পড়তে গিয়ে কেমন যেন লাগছিল, আপনি যখন শুনেছেন তখন আপনার ভেতরেও বা আপনি যখন লিখছেন তখন আপনার ভেতরেও এই ধরনের কোন অনুভূতির সৃষ্টি হয়েছিল কিনা?
জি জি, অবশ্যই ভাইয়া, কারণ এই ঘটনাটি আমি আসলে লেখার সময় বলে দিয়েছিলাম যে ঘটনাটি বেশ ইউনিক একটি ঘটনা এবং একটু আলাদা, কারণ লাস্টের দিকে যে মানে এক্সপ্লেনেশনটা ছিল, ওই যে নখের উপরে আপনার কালি দিয়ে কাজ করা, এই জিনিসটা আমি আসলে লাইফে কখনো শুনিনি। তো এটা ওই দিনে আমি ফার্স্ট শুনি, শোনার পর আমি ওনাকে বারবার জিজ্ঞাসা করি যে ভাইয়া আপনি যেটা বলছেন এটা কি আসলে মানে অ্যাকচুয়ালি ট্রু কিনা। যখন উনি বললেন যে হ্যাঁ জিনিসটা ট্রু, তো তারপর আমি আসলে লেখার ডিসিশনটা নিলাম। এমনিতে এটা বেশ ইউনিক একটা ঘটনা, কারণ এই জিনিসটা আমি আগে লাইফে কখনোই শুনিনি। এই ছিল ভাইয়া আর কি অনুভূতিটা।
আমি একটু থ্যাংক ইউ সো মাচ, আসলে ঘটনাটা খুব অন্যরকম আমার কাছে মনে হয়েছে। সাবিত, আপনার শুক্রবারে একটা চমৎকার ঘটনা যাচ্ছে এবং আমি এই ঘটনাটা দিয়ে আপনার মানে বলা, আপনার মানে উপস্থাপন সবকিছু খুব অনেক রকম অনেক ইন্টারেস্টিং। তো এই ঘটনাটা সম্পর্কে আপনি আপনার লিসনারদের একটু হিন্ট দিবেন কিনা?
জি ভাইয়া, অবশ্যই। শুরুতেই আমি লিসনারদেরকে বলতে চাই আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আগামী এই শুক্রবার যে ঘটনাটা আমার যাচ্ছে সেটা অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা অডিও ক্লিপ। এই অডিও ক্লিপটি আমাকে যিনি পাঠিয়েছেন ওনার নামটা আমি একটু ছোট করে বলে দিই, সব নাম হচ্ছে ওনার নাম, এবং আমি পেয়েছি ঘটনাটা শাহজাহানপুর থানার ঘটনা বকুড়ার। তো ঘটনাটা একটু অনেক ইন্টারেস্টিং। শুরুতে দেখা যাবে যে একটা পরিবারের উপরে কিছু সমস্যা, এরপরে কি ওই পরিবারটার যে অতীত ছিল সেই অতীতের কি কাহিনীগুলি ছিল, এই কাহিনীগুলি নিয়ে, এবং ইটস ভেরি ইন্টারেস্টিং। আমি আশা করবো আপনারা সবাই এই জিনিসগুলি শুনবেন, কারণ এর থেকে বেশি হিন্ট দিলে এগুলি আসলে স্পয়লার হয়ে যাবে। আই ডোন্ট ওয়ান্ট টু মানে আমি ফানটা নষ্ট করতে চাচ্ছিলাম না আসলে স্পয়লার দিয়ে।
থ্যাংক ইউ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। এবং আপনারা দুজনেই যদি আমাদের এই 1.5 মিলিয়ন সেলিব্রেশনে, যে আমাদের আজকেও আমরা মানে ঘটনা শুনলাম, নিশ্চয়ই সিফাতের ঘটনাটা আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সো আপনারা দুজনে যদি আপনাদের জায়গা থেকে লিসেনারদের কিছু বলেন তাহলে বলতে পারেন।
আমি শুরুতে সবাইকে ধন্যবাদ দিতে চাই, কারণ এই ফুড.কমের জার্নিটা যখন থেকে আমরা ছিলাম স্টার্ট করি, এতটুকু বড় হয়ে যাবে একটা সময় আপনাদের সবার সাপোর্টে, এটা আসলে অনেক বড় জিনিস। প্লাস আপনারা এখন আমার কাছেও পার্সোনালি যদি আমার কথা বলি, আমার কাছে আপনারা অনেক ঘটনা পাঠান, আমি হয়তো সবার রেসপন্স করতে পারি না, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু এতটুকু বলতে চাই, যখনই আমি পারব আমি অবশ্যই রেসপন্স করব, আর ঘটনা আপনারা যদি না পাঠান তাহলে আমরা আসলে কোনোভাবেই দিতে পারবো না। সো আমি আশা করবো আপনারা বেশি করে ঘটনা পাঠাবেন, ভূত.কম শুনবেন, এবং ভবিষ্যতে যদি নতুন কোনো আয়োজনও হয় ভূত.কমে অবশ্যই সেগুলোকে সাড়া দেবেন, এবং সবসময় ওয়েলকামিং থাকবেন, আমরাও আপনাদের প্রতি সবসময় ওয়েলকামিং থাকবো। এবং খুবই ধন্যবাদ আপনাদের সকলকে, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই সবাইকে।
থ্যাংক ইউ সো মাচ। আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে তার আগে একটু আবারও বলবো যে আপনারা থাকবেন শেষ মুহূর্ত পর্যন্ত, সাবস্ক্রাইব করেন আর না করেন আপনারা সঙ্গে থাকুন, সেটাও অনেক বড় একটা ব্যাপার। আপনারা যদি সঙ্গে থাকেন তাহলে আমরা সামনে এগিয়ে যাবার প্রেরণা পাই এবং সেটা নিশ্চয়ই আপনারা সবসময় ধরে রাখবেন। আর সেই সাথে আমাদের আমাদের কন্টেন্ট যদি ভালো লাগে, মানে যারা শুনছেন যাদের ঘটনাগুলো আপনাদের ভালো লাগছে, অনুগ্রহ করে এইটুকু রিকোয়েস্ট তো আমরা করতেই পারি, অনুগ্রহ করে সেখানে লাইক দিবেন যাতে হচ্ছে তিনি ইন্সপায়ার্ড হন। এবং একই সাথে আপনারা যদি পারেন এর চাইতে বেশি কিছু করতে চান, আপনারা অনেকেই বলেন যে ভাই আপনারা এগিয়ে যান আমরা আছি সঙ্গে থাকব, তাহলে একটু শেয়ার করবেন বন্ধুদের সাথে। আমি খুব অবাক হয়েছি, আমাদের পুরনো এক বড় ভাই তার সাথে আমি কথা বলছিলাম গতকালকে, তিনি বলছিলেন যে ও আচ্ছা এটা এখনো হয়, যে আমি তো জানতামই না। তো এই জিনিসটা খুবই মানে আমার জন্য খুবই মানে ডিস্টার্বিং লাগে। তো আপনারা মানে আমাদের কিন্তু আসলে কেউ হেল্প করবে না, মানে এটা আমরা কোনোদিন আসলে ওইভাবে মানে কি বলবো যে খুব যে সবাই বলবেন যে হ্যাঁ খুব ভালো কিছু হচ্ছে, কারণ ভূত নিয়ে যারা কাজ করেন, যারা হচ্ছে হরর কন্টেন্ট নিয়ে কাজ করেন, সেখানে লিসনার খুবই সীমিত। এবং আপনি দেখবেন যে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই হয়তো ভয়ে এই প্রোগ্রামটা শোনেনি না। সো আপনারা যারা শোনেন তারা সাহসী বলবো নাকি আলাদা মানুষ বলবো আমি ঠিক জানি না, কিভাবে আপনাদের সংজ্ঞায়িত করব, কিন্তু আপনারা খুব স্পেশাল আমার কাছে। আর সেজন্য আমাদের যে শো, আমাদের যে প্রোগ্রাম, সেটাকে আমাদের সামনে নিয়ে যেতে হবে। আর সেই কারণেই যারা শুনছেন তারা শেয়ার করুন, আপনারা যারা মনে করেন যে আপনাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের মধ্যে শুনতে চান তাদের সাথে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, চলুন শুনে আসি। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরো একটি ঘটনায়, যদি ভালো লাগে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স। আশা করি ভালো আছেন, সব সময় ভালোর তলে আছেন। আমার নাম কাজী অনিক, আমি পুরান ঢাকার ইসলামবাগের লালবাগে থাকি। এটা আমার প্রথম ঘটনা, পড়ে শোনালে খুশি হব। ঘটনায় আসা যাক। আমি ঘটনাটি শুনেছি আমার এক বড় ভাইয়ের মুখে, তার নাম আমি বলছি না এবং যার সাথে ঘটেছে তাদের নামও বলছি না। আমি যে কয়টা নাম বলবো সব ছদ্মনাম। ঘটনায় আসা যাক। ঘটনাটি ঘটে 1990 সালে ঢাকার বিখ্যাত একটি হাসপাতালের মর্গে। সে হাসপাতালটির নাম আমি বলছি না। পলাশ ভাইয়ের দাদা ছিল সেই হাসপাতালের ডোম, তার স্ত্রী ছিল তার সহযোগী। পলাশ ভাইয়ের দাদা হঠাৎ হৃদরোগে মারা যান। পলাশ ভাইয়ের দাদা মারা যাবার পর তার জায়গায় তার স্ত্রী সেই হাসপাতালের প্রধান ডোম হিসেবে কাজ শুরু করেন। পলাশ ভাইয়ের দাদির ভালোই কাজ চলছিল, হঠাৎ একদিন তার কাছে আসে একসাথে তিনটি লাশ। এই তিনটি লাশের মধ্যে একটি ছিল আত্মহত্যা করা লাশ। এদিকে পলাশ ভাইয়ের দাদির কাজ করার সময় শেষ, আসার কথা তারিকুল ইসলামের, তিনি হলেন ওই হাসপাতালের দ্বিতীয় ডোম, তার কাজ হল রাতে। পলাশ ভাইয়ের দাদি বলছেন যে এই তিনটা লাশের রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ডোম তারিকুল ভাই বললেন যে আজকে তার শরীরটা ভালো লাগছে না এবং সে একটি লাশ কেটে দিচ্ছে, বাকি দুটো যেন দাদি কেটে দেয়। কি আর করা, পলাশ ভাইয়ের দাদি ভেতরে একটা ছোট রুম আছে সেখানে যান কাপড় চোপড় চেঞ্জ করতে। কাপড় চেঞ্জ করতে করতেই তিনি হঠাৎ একটা শব্দ শুনেন। পাগল কুকুর যখন খুব রেগে যায় তার গলা দিয়ে যেরকম একটা শব্দ বের হয়, পাশের রুম থেকে সেই রকম একটা শব্দ আসছে যে রুমে লাশ কাটা হয়।
দরজার একটি ছোট ফাঁকা ছিল, ওই ফাঁকা দিয়ে পলাশ ভাইয়ের দাদি যা দেখেন তা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন সেই তারিকুল ভাই, যে হাসপাতালের দ্বিতীয় ডোম, যে লাশটা আত্মহত্যা করেছে, সেই লাশটির কাছে দাঁড়িয়ে আছে। শুধু দাঁড়িয়েই নেই, সে সেই লাশটিকে খাচ্ছে। এই দৃশ্য তিনি সহ্য করতে পারেন না, সেখানে অজ্ঞান হয়ে পড়ে যান। পরের দিন সকালে যিনি রিপোর্ট নিতে আসেন তিনি দেখেন যে ছোট ঘরটায় পলাশ ভাইয়ের দাদি অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। তাকে জাগানোর পর পলাশ ভাইয়ের দাদি ঘটনাটি তাকে বলেন এবং সব শুনে তারিকুল ভাই গতকাল রাতে এসেছিলেন কিনা তা জানতে চান। মর্গের দারোয়ানটি বলে কালকে রাতে কেউ মর্গে প্রবেশ করেনি। দারোয়ানের কথা শুনে পলাশ ভাইয়ের দাদি মারাত্মক ভয় পান। তারপর থেকে তিনি মর্গের কাজ ছেড়ে দেন। এই ছিল ছোট্ট একটি ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। আমাদেরকে পাঠিয়েছেন এটা গাজী অনিক, আপনারা শুনেছেন, তিনি পাঠিয়েছেন এই ঘটনাটি ঢাকা থেকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
Happy cream just for you. Happy those who like share you. Happy cream just for
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আমাদের আজকে যে ঘটনাটি শুনলাম একটু আগে, সেই ডোমটা, সেই সেই মানে একটা একটা ডোমের ঘটনা, এবং এখানে একজন বলেছেন আমাকে যে মহিলারা ডোম হয় না। আমি ঠিক জানি না এটা নিয়ে, আমার আসলে কোনো ধারণা নেই যে তারা হন কি হন না। আমি এত সম্পর্কে এত মানে খোঁজ খবর রাখি না। আমি সব বাংলাদেশের প্রত্যেকটি হসপিটালে গিয়ে তার খোঁজ নিতে পারবো না। তবে আমার কাছে মনে হয়েছে যেটা, সেটা হচ্ছে যে যদি মহিলা ডোম না থাকে, ওনার হাজবেন্ড আসলে ডোম ছিলেন, উনি নাকি সাহায্য করতেন এবং ওই দিন উনি গিয়েছিলেন, তো সেটা যদি না হয় তাহলে ওনার এই যে এই ঘটনাটি উনি যে বললেন, এই ঘটনাটির সাথে যে মহিলাটি কথা উঠে আসলো সেটার আসলে তাৎপর্য কি? মানে এখানে তো আসলে ঘটনাটি আরো বেশি মহিলা ব্যবহার করেছেন বলে বা একজন মহিলা ডোমের কথা বলেছেন বলে আরো বেশি ইন্টারেস্টিং হয়ে যায়নি বা ঘটনা অন্য কোন দিকে মোড় নেয়নি, তাহলে ওনার লাভটা কি? আমি মানে আপনি বলছেন কিন্তু আমি নিজে যেহেতু জানি না আর আমি তাকে আসলে এই চ্যালেঞ্জটা করার সাহস রাখি না। তবে আমার জানা থাকলেও পরবর্তীতে আমি ডেফিনেটলি এটা নিয়ে খোঁজ খবর নেব যে এরকম ধরনের কোন ব্যাপার আসলে আছে কিনা। আচ্ছা, এরপরে আমরা আরেকটা ঘটনায় যাব। তবে তার আগে বলি যে যারা এখনো পর্যন্ত আমাদের শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে আমরা 1.5 মিলিয়ন সেলিব্রেশনে আছি এবং সেখান থেকে আমরা ঘটনাগুলো শোনাচ্ছি। আমরা আরও একটি ঘটনায় যাব। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। এর মধ্যে আরও কিছু কমেন্ট আমি, আচ্ছা আমাদের যিনি বলছিলেন তিনি বারবার করেই বলছেন, কারণ আচ্ছা এটা হচ্ছে আর কে রাকিব, তিনি বলেছেন ভাই আপনার নামটা পড়ে দিলাম এবং আমি আপনি যে বলেছেন সেটা আমি হচ্ছে অ্যাকনোলেজও করলাম, খুশি হয়েছেন নিশ্চয়ই। আমাদের সঙ্গে এছাড়াও আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে আছেন মিম, আমাদের সঙ্গে আছেন নাজমুল ইসলাম, তিনিও একই কথা বলেছেন। আমি ডেফিনেটলি এটা নিয়ে খোঁজ নিব কারণ দুজন বললেন। আরও অনেকেই আমাদেরকে ইমেল করছেন এবং অনেকে আমাদের কমেন্ট করছেন। আরেকজন আছেন এমডি তুহিন, তিনি সৌদি আরব থেকে। আমরা যে ঘটনাটি একটু আগে মানে আপনাদের পড়ে শোনালাম সেই ঘটনাটি আপনারা শুনেছেন এবং সেই ঘটনাটিতে সবচেয়ে যে বড় ব্যাপারটা সেটা হচ্ছে যে যিনি পাঠিয়েছেন তাদের সম্পর্কে আমাদের বলা আছে। সুতরাং ডেফিনেটলি আমরা এখানে খোঁজ খবর নেব। আর একটা জিনিস, সেটা হচ্ছে পরবর্তী ঘটনায় আমরা যেতে চাই, যদি সঙ্গে থাকেন তাহলে আর একটা ঘটনা প্লে করতে পারি বা ইমেল পড়তে পারি যদি যেটা আপনারা বলেন। আমি একটু কমেন্ট দেখি কে কি বলছেন, যদি আর একটা ঘটনা শুনতে চান তাহলে কিন্তু শুনতে পারি। আমি যেহেতু ওয়ার্কিং ডে এই জন্য আমি চিন্তা করছি, বাট আমরা চাইলে কিন্তু বলতে পারি আর একটা ঘটনা। ওকে, ওকে, সো কেউ কি সবাই, আমার মনে হয়েছে সবাই থাকবেন, সো দেরি না করে আমি মনে হয় যে ঘটনায় চলে যাই। ইমেল চেয়েছেন সবাই, ওকে তাহলে আমরা ইমেইলেই যাই এবং একটা ইমেল পড়ে শোনাই। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক।
Happy Princess for you, happy those who like share you, happy Princess for you.
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি আপনাদের ঘটনাটি। আমি চাই এই ঘটনাটি আপনি পড়ে শোনান। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি ভালো আছেন। আমি ইয়ামুনি মহাদেবপুর নওগাঁ থেকে বলছি, নবম শ্রেণীতে পড়ি। আজ আমি আমার গ্রামের বাড়ি চেরাগপুরের একজন সুপরিচিত কবিরাজের ঘটনা শেয়ার করব। যেহেতু তিনি একজন কবিরাজ তাই তার নামটা আমি বলছি না, আমি ছদ্মনাম ব্যবহার করছি। এই ঘটনা 100% সত্য, আপনি চাইলে এর প্রমাণও আমি দিতে পারব। এরপরে তিনি একটা অনুরোধ করেছেন, ভাইয়া আপনারা ঘটনাটি সিলেক্ট করার মতো না হলে সিলেক্ট করবেন না, কিন্তু দয়া করে এই ঘটনাটি সত্যি নাকি মিথ্যা তা নিয়ে কোনো সন্দেহ রাখবেন না, অনুরোধ করছি। যাই হোক, সুমন সাহেব যখন জন্মেছেন তখন তার গায়ে পক্স বা বসন্ত নিয়ে তিনি জন্মেছিলেন। তা দেখে পরিবারের সবার মধ্যে এক প্রকার অশান্তি শুরু হয়। সন্তান জন্ম মানে আনন্দ, তবে তাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তারা না পারছে সন্তানকে সুস্থ করতে, না পারছে এমন অসুস্থ সন্তানকে নিজের কাছে রাখতে। হাজার চেষ্টা করেও সন্তান ঠিক হচ্ছে না, ডাক্তারের ঔষধ সব বৃথা যাচ্ছে। দুই দিন অসুস্থ সন্তানকে নিয়ে বুকে জড়িয়ে কান্না করে মা। তবে তৃতীয় দিনে ঘটে এক অদ্ভুত ঘটনা। সুমন সাহেবের মা স্বপ্ন দেখেন এক আলিম টাইপের মানুষ তাকে বলছে, তোর বাচ্চাকে কচুর পাতায় করে রাতের বেলা বাড়ির দরজার বাইরে শুয়ে দিয়ে আসবি, সকালবেলা তুই তোর সন্তানকে সুস্থ অবস্থায় পাবি। এই শুনে হতভাগা মা তার সন্তানকে সেই রাতেই কচুর পাতায় করে শুয়ে দিয়ে আসে। সারা রাত কেটে গেল মায়ের চিন্তা করতে করতে, তবে ভয়ে তিনি একবারও বাইরে গেলেন না। মহান আল্লাহ তার রহমতে পরদিন সকালে বাচ্চাকে সুস্থ অবস্থায় যেখানে রেখে আসা হয়েছিল সেখানেই পাওয়া যায়। তারা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন। ঘটনা এখান থেকে আরো 13 বছর পর শুরু হয়। সুমন সাহেব তখন 13 বছর বয়সী একজন কিশোর। দরিদ্রতার কারণে সেই বয়সেই তাকে উপার্জনমূলক কাজে যোগ দিতে হয়। আমাদের গ্রামে বেশ বড় এক পুকুর, সেখানে প্রচুর মাছ, আর সেই মাছ পাহারা দেবার কথা তাকে বলা হয়। এতে তিনি রাজি হন। পুকুরের ধারে মাচা দিয়ে ছোট্ট একটা ঘর করে দেয়া হয়েছিল তাকে। সেই পুকুরটি বর্তমানে আমাদের নিজস্ব পুকুর। সময় করে একদিন গ্রামের বাড়ি গিয়ে সেই ভয়ঙ্কর পাশাপাশি সুন্দর পুকুরটির ছবি আপনাদের পাঠাব। ঘটনায় ফেরা যাক। প্রথম দিন দ্বিতীয় দিন ভয় ভয়ে থেকে সুমন ভাইয়ের তারপর অভ্যাস হয়ে যায়। দীর্ঘ এক মাস থাকার পর একদিন তিনি মাচায় শুয়ে থাকা অবস্থায় খেয়াল করলেন তার পাশে ধীর গতিতে জ্বলন্ত হ্যারিকেন ছাড়াও আরও একটা কিছু চকচক করছে। এত রাতে তো কারো আসার কথা নয়। তিনি ধীরে ধীরে বাইরে গিয়ে দেখলেন পুকুরের মাঝখানে ছোট্ট একটা নৌকা যা সোনার মতো জলজল করছে, আর তাতে বসে আছে ছোট্ট ফুটফুটে এক বাচ্চা। এসব দেখে তিনি ভয় পেয়ে আবার মাচায় গিয়ে শুয়ে পড়েন আর মনে মনে দোয়া পড়তে থাকেন। এভাবে দ্বিতীয় তৃতীয় দিনে তিনি মাচার ফাঁক দিয়ে একই জিনিস দেখেন। কিছুদিন পর এই জিনিস দেখতে দেখতে তার ভয় কেটে যায় আর তিনি সিদ্ধান্ত নেন ওই বাচ্চার সাথে তিনি কথা বলবেন, যেহেতু বাচ্চাটি তার কোনো ক্ষতি করেনি। পরের দিন রাত, ঘন অন্ধকার, মাচার ফাঁকে চোখ দিয়ে তিনি বসে আছেন, অপেক্ষা করছেন কখন বাচ্চাটি আসে। কিছুক্ষণ পরই সুমন সাহেবের চোখ ঘুমে ঢলে পড়ল। হঠাৎ দপ করে জ্বলে উঠল একটা সোনালি আলো, আর সুমন সাহেবের চোখ বড় বড় হয়ে গেল। রাতের সব ঘুম কেটে গেল। তিনি ধীরে ধীরে এগোতে থাকলেন। কাছে যেতেই পাঁচ ছয় বছরের বাচ্চাটি হাসতে হাসতে তাকে কাছে ডাকল। সুমন সাহেব তার সামনে যেতেই বাচ্চাটি বলল, তোমার জন্ম হয়েছিল এক দুরারোগ্য অসুখকে সাথে নিয়ে। তোমার এমন অবস্থা দেখে আমার খুব খারাপ লাগে, তাই তোমার মায়ের স্বপ্নে এসে আমি তাকে বলি যাতে তোমাকে কচুর পাতায় করে শুইয়ে বাড়ির বাইরে রাখা হয়। তোমার মা আমার কথা মতো তোমাকে বাইরে রেখে আসে। আমি তারপর আল্লাহর নাম নিয়ে তোমার চিকিৎসা শুরু করি এবং তাতে সফল হই। আমি প্রায়ই তোমাকে দেখতে যেতাম। এই কথাগুলো শুনে সুমন অবাক হয়ে যান। একটু থেমে বাচ্চাটি আবার বলতে শুরু করে, দেখছো এই নৌকা, এটা আমার খুব প্রিয়, এটা দিয়ে আমি খেলি, তুমি কখনো কাউকে বলবে না। তারপর তাদের বন্ধুত্ব কতদিন থাকে জানা নেই। ঘটনার শেষে বর্তমানে ফিরে আসলে কেউ সঠিক বলতে পারে না তাদের সম্পর্কের কথা, আর এই ঘটনার সঠিক সমাপ্তিও কেউ বলতে পারে না। তবে সুমন ভাইয়ের সাথে একটা জিন থাকে, তাকে তিনি আব্বা বলে ডাকেন। তবে এই জিন সেই জিন কিনা এটা জানা নেই। আমি কথা দিচ্ছি এবার গ্রামের বাড়ি গেলে আমি সরাসরি সেই কবিরাজ দাদুর কাছ থেকে আরো ঘটনা নিয়ে আসব। তার বর্তমান বয়স 57 বছরের বেশি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। হাফেজ মাইদিন ভাই কিন্তু এখনো আমাদের সঙ্গে আছেন, আমি এই মাত্র দেখলাম। আচ্ছা, একটু আগে আমি যে ঘটনাটা পড়লাম এবং যেটা নিয়ে এত কথা হচ্ছে সেটা নিয়ে আমি একটু বলি। সেটা হচ্ছে 1990 সালে ঢাকার বিখ্যাত একটি মর্গে এই ঘটনাটি ঘটেছিল বলে দাবি করছেন যিনি। তার নামটা আমি একটু বলে দিই, কাজী অনিক, এবং তিনি থাকেন ইসলামাবাদ লালবাগ ঢাকা থেকে তিনি এই ঘটনাটি পাঠিয়েছেন। আমরা অলরেডি আমাদের টিমকে বলেছি তার সাথে যোগাযোগ করতে যে এই ঘটনাটি মহিলা ডোম আসলে থাকে কি থাকে না সেই ব্যাপারটা নিয়ে একটু খোঁজ খবর নিতে আমরা অনলাইনে চেক করেছি। এখানে যেটা বলছে যে হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে মানে এখানে হচ্ছে মহিলা ডোম নেই তা বলেনি, অনলাইনে যেটা খোঁজ নিয়ে জানতে পারছি সেটা হচ্ছে যে মহিলা ডোম বিরল। তো আমি এটা নিয়ে আসলে কথা বলতে চাই। হাফেজ মাহদিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক রাত পর্যন্ত আমাদের সঙ্গে আছেন, সেই জন্য আপনি আমাদের শুভেচ্ছা নেবেন, ভালো থাকবেন আপনি। আপনি কি হাফেজ মাহদিন ভাই শেষে কিছু বলতে চান এরকম কিছু? হাফেজ মাহদিন ভাই, আপনি এতক্ষণ পর্যন্ত যে আমাদের সঙ্গে আছেন এই জন্য অনেক ধন্যবাদ। মানে রাত তো অনেক হয়েছে, 12:30 রাত এবং ওয়ার্কিং ডে এটা এখন, মানে তারপরে যে আপনি আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত সময় দিলেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা, ভালো থাকবেন আপনি।
ভাইয়া, আমি একটা বিষয়ে কথা বলবো।
বলেন।
ওই ডোম ঘর যেটা, আমি ঢাকা মেডিকেলে ডোম ঘরে মহিলা দেখিয়েছি ভাইয়া।
আপনি মহিলা দেখেছেন, এই ঘটনাটাও এসছে পুরান ঢাকা থেকে, সুতরাং মহিলার মানে কথাটা আমিও এখানে যিনি লিখছেন মানে আপনিও দেখেছেন। হাসপাতাল হবে, সুতরাং যারা ভাবছিলেন তাদের কনফিউশন দূর হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ, আপনি যে এই কথাটা বলার জন্য এতক্ষণ পর্যন্ত ছিলেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনেক ভালো থাকবেন হাফেজ মাহদিন ভাই, আপনি ভালো থাকুন। সালাম আলাইকুম হাফিজ মাহদিন ভাই, আমরা কথা বলছিলাম এটাই, আমার আমি আমি ওই জন্যই বললাম যে আমি আসলে নিজে যেহেতু জানি না, আমি হঠাৎ করে যিনি ঘটনা পাঠিয়েছেন তাকে তো আমি চ্যালেঞ্জ করে বুঝতে পারি না। এখন আমরা জানতে পারলাম যে হ্যাঁ এরকম ঘটনা আরও একজন দেখেছেন, সুতরাং আপনারা যারা এতক্ষণ পর্যন্ত কনফিউশনে ছিলেন তাদের হয়তো কনফিউশনটা দূর করতে পারলাম, সেজন্য আমার ভালো লাগছে। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আশা করছি আমাদের food.com এর সঙ্গে থাকবেন। আর আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করুন আর না করুন, লাইক দিন বা শেয়ার দিন আর না দিন, আপনারা আমাদের সঙ্গে আছেন সেই বিশ্বাস থেকে আমরা আজকে বিদায় নিতে চাই। মাহদিন ভাই আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাকে আমরা আবারও পেতে চাই। জি, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।